বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাস মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على حسبه جهنم ولبئس المهاد صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 24 মার্চ, 10 চৈত্র এবং ফার্সি 4 ফারওয়ার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ। এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9440 কিলোহার্টজে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন parstoday.com/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক অনুষ্ঠান দৃষ্টিপাত। সিরিয়া ইস্যুতে রাশিয়া তুরস্কের বিরোধ সম্পর্কে দৃষ্টিপাতের শুরুতেই শুনতে পাবেন একটি সংবাদ ভাষ্য। এদিকে বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় হটস্পটগুলো চিহ্নিত করার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। এ সম্পর্কে বিস্তারিত জানাবেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। দৃষ্টিপাতের পর শুনবেন স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর থাকবে নিয়মিত পরিবেশনা কথাবার্তা। কথাবার্তার পর শুনতে পাবেন পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে শুনতে পাবেন সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে এখনকার মতো শুনুন সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সিদ্ধান্তের জন্য এক মিনিটও বসে থাকবে না ইরান, বলেছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ভুলে নিজের গোপন ঘাঁটিগুলো তথ্য প্রকাশ করেছে ইসরায়েলের সামরিক বাহিনী, পরে ভুল স্বীকার করে বিবৃতি প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। এবং নরেন্দ্র মোদীকে নিজে দেখায় সবচেয়ে বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। আমেরিকা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে এমন আশায় এক মিনিটের জন্য বসে থাকবে না ইসলামী প্রজাতন্ত্র ইরান। একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। তিনি আজ ফার্সি নতুন বছরে মন্ত্রিসভার প্রথম বৈঠকে একথা বলেন। রুহানি বলেন, ইরানের সর্বোচ্চ নেতা যেমনটি বলেছেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সব পক্ষ যদি সত্যিই তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে এবং আমাদের কাছে স্পষ্ট হয় যে নিষেধাজ্ঞা উঠে গেছে, তাহলে ইরানও প্রতিশ্রুতিতে ফিরে আসবে। আমেরিকার সিদ্ধান্তের অপেক্ষায় ইরান বসে থাকবে না বলে তিনি উল্লেখ করেন। এছাড়া রুহানি বলেছেন, সর্বোচ্চ নেতার ঘোষিত স্লোগান বাস্তবায়ন অর্থাৎ উৎপাদনের প্রতি পৃষ্ঠপোষকতা ও বাধা অপসারণকে তার সরকার গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে গণ্য করবে এবং এর উপর বিশেষ গুরুত্ব দেবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই গত 21 মার্চ ফার্সি নববর্ষ 1400 সালের সূচনা তথা নওরোজ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, সাম্রাজ্যবাদী শক্তি নিষেধাজ্ঞা বহাল থাকবে ধরে নিয়ে দেশের দায়িত্বশীলদের কাজ করতে হবে। দেশের অর্থনীতিকে কোনো অবস্থায় সম্ভাব্য নিষেধাজ্ঞা প্রত্যাহারের উপর নির্ভরশীল করে ফেলা যাবে না। লেবাননে ইরানের সাবেক তেল মন্ত্রী রুস্তাম কাসিমিকে হত্যা প্রচেষ্টার খবর ভিত্তিহীন। একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানের
IRIB বার্তা সংস্থা। তারা বলেছে, নির্ভরযোগ্য সূত্র থেকে এটা নিশ্চিত হওয়া গেছে যে সাবেক তেলমন্ত্রীকে হত্যা প্রচেষ্টার খবরের কোনো ভিত্তি নেই এবং তিনি পুরোপুরি সুস্থ আছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যা প্রচেষ্টার খবর প্রচার করা হয়েছে। ভিত্তিহীন ওইসব খবরে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদস্যরা ইরানের সাবেক তেলমন্ত্রী রুস্তাম কাসেমিকে হত্যার চেষ্টা চালিয়েছে, তবে তিনি বেঁচে গেছেন। কিন্তু নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তার ছেলে মোর্তাজা কাসেমি গণমাধ্যমকে বলেছেন, তার বাবার সঙ্গে কথা হয়েছে, তিনি সুস্থ আছেন, কাজ শেষে দেশে ফিরে আসবেন। তিনি 2010-এর দশকে ইরানের তেলমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুস্তাম কাসেমি। ভুল করে নিজের গোপন ঘাঁটির তথ্য প্রকাশ করে দিয়েছে দখলদার ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি দৈনিক জেরুজালেম পোস্ট সহ প্রায় সব গণমাধ্যমেই এই খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীও ভুলে সংক্রান্ত গোপন তথ্য প্রকাশ করার কথা স্বীকার করেছে। ইসরায়েলি গণমাধ্যমে বলা হয়েছে, সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড সারা দেশে করোনা ভাইরাস পরীক্ষার মানচিত্র আপলোড করেছে। এর মধ্যে ইসরায়েলের গোপন সামরিক ও গোপন গোয়েন্দা ঘাঁটিগুলো ছিল। সেনাবাহিনীর ওই মানচিত্রটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় তৈরি করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমে সামরিক বাহিনীর এই ভুল সম্পর্কে খবর প্রকাশ হওয়ার আগ পর্যন্ত এই মানচিত্র সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল, সবাই তা দেখতে পেয়েছে। এরপর ভুল বুঝতে পেরে সেনাবাহিনী ওই মানচিত্রটি মুছে ফেলে। সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, এখন স্পর্শকাতর অবস্থানগুলোকে বাদ দিয়ে এ সংক্রান্ত মানচিত্র পুনরায় প্রকাশ করা হয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে আবার হামলা চালিয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোট দারিদ্র্যপীড়িত ইয়েমেনের উপর যে সামরিক আগ্রাসন চালাচ্ছে তার জবাবে এই ড্রোন হামলা চালানো হয়েছে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল এক টুইটার পোস্টে জানান, গতকালের হামলায় কাসেপ টুকে ড্রোন ব্যবহার করা হয়েছে যা সফল ও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। তিনি বলেন, সৌদি আরবের অব্যাহত সামরিক আগ্রাসন এবং সর্বাত্মক অর্থনৈতিক অবরোধের বিরুদ্ধে এ ধরনের হামলা চালানোর বৈধ অধিকার ইয়েমেনের রয়েছে। এদিকে মারিব প্রদেশে সৌদি ভাড়াটে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রচণ্ড লড়াইয়ের মধ্যে মার্কিন নির্মিত সৌদি আরবের একটি MQ-9 ভূপাতিত করা হয়েছে। জেনারেল সারি বলেন, যে ক্ষেপণাস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে তা এখনও উন্মোচন করা হয়নি। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব এবং তার মিত্ররা ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী। এদিকে হিন্দুদের জমি ও বাড়ি দখলের পেছনে সরকারি দলের লোকজনই বেশি জড়িত বলে দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে যে বিক্ষোভ হচ্ছে তার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। মোদীর বাংলাদেশে আগমন নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমাণ করেছেন তারা ভারত বিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন চায় না। আজ বুধবার দুপুরে নওগাঁও সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী। ডক্টর হাসান মাহমুদ বলেছেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। যে দেশ আমাদের তিন দিকে বিস্তৃত সে দেশের সাথে সুসম্পর্ক না রেখে আমাদের দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি বাড়ি কি পরিমাণ দখল করে নিয়েছে তা তদন্ত করে দেখলেই বের হবে। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে 90-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের উদ্যোগে সামরিক শাসক HF এরশাদের ক্ষমতা দখলে 24 মার্চ কালো দিবস শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। সরকারকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব বলেন, একটা নিরপেক্ষ তদন্ত করে দেখুন হিন্দু সম্প্রদায়ের ভাইদের কত জমি ও বাড়ি বেদখল হয়েছে। দেখবেন বেশিরভাগই আওয়ামী লীগের লোকেরা। সুনামগঞ্জের সাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয়েছে সুনামগঞ্জের সাল্লা থানায়। ঘটনার পর ওবায়দুল কাদের বলেছেন, এটা বিএনপি করেছে। ধরা পড়ল যুবলীগের স্বাধীন মেম্বার, আর বলছেন বিএনপি এটার সাথে জড়িত। আসলে ওরা প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে, এই বিএনপি আসলো। ওরা সারাক্ষণ বিএনপির বিরুদ্ধে বলে, সাম্প্রদায়িক দাঙ্গা সাম্প্রদায়িকতা বিনষ্টে যা কিছু হয়েছে সব আওয়ামী লীগের আমলেই।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ক্ষণিক বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদীর মতো এত বড় মিথ্যেবাদী প্রধানমন্ত্রীর জীবনে দেখেনি। আজ বাঁকুড়া জেলায় এক জনসভায় একথা বলেন তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, নরেন্দ্র মোদীর মতো এত মিথ্যেবাদী প্রধানমন্ত্রী জীবনে দেখেনি। তিনি আজ বুধবার বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। বিজেপি সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এ সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, বলছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ সম্পর্কে বিজেপির সমালোচনা করে বলেন, বলছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি মিথ্যে কথা বলে ভোট নেয়, সবার অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি পালন করেনি বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মিয়ানমারে প্রতিবাদকারীরা পরিস্থিতি বুঝে বিক্ষোভের ধরন পাল্টেছে। প্রতিবাদের নতুন কৌশল হিসেবে সেখানে চলছে নীরব ধর্মঘট। সাংবাদিকরা জানিয়েছেন, আজ বুধবার মিয়ানমারের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীরা বিক্ষোভের আরও পরিকল্পনা করেছেন। নীরব ধর্মঘট অর্থাৎ অল শাটডাউন করবেন তারা। ঘর থেকে বের হবেন না, কোনো ধরনের ব্যবসার সঙ্গে জড়াবেন না, ব্যবসার প্রতিষ্ঠানও বন্ধ রাখবেন। এরই মধ্যে জনসাধারণকে তারা ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। আজ একজন বিক্ষোভকারী জানান, নো গোয়িং আউট, নো শপ, নো ওয়ার্কিং, অল শাটডাউন, জাস্ট ফর ওয়ান ডে। অর্থাৎ গণতন্ত্রপন্থীদের বুধবারের নীরব বিক্ষোভ বাস্তবায়ন হবে বাইরে বের না হয়ে, দোকানে না গিয়ে, কোনো কাজ না করে, সবকিছু বন্ধ রেখে, তবে সেটা একদিনের জন্য। চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। চীনের পশ্চিমাঞ্চলীয় সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে এসব রাষ্ট্রদূতকে তলব করা হয়। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিকোলাস কাপুইসের তলবের কথা নিশ্চিত করেছে। চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেন, ব্রাসেলসকে তার মারাত্মক ভুল বুঝতে হবে এবং এ ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে, অন্যথায় চীনের সঙ্গে সম্পর্কে মারাত্মক ক্ষতি হবে বলে তিনি হুঁশিয়ারে উচ্চারণ করেন। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এসলো সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন সংক্রান্ত ঘোষণা। আগামী 28 মার্চ রোববার থেকে রেডিও তেহরানের ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে যাচ্ছে। পরিবর্তিত ফ্রিকোয়েন্সি অনুযায়ী বাংলাদেশ ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9810 কিলোহার্টজে। সৌদি আরবে শোনা যাবে 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। আর নৈশ অধিবেশন প্রচারিত হবে শর্টওয়েভ 41 মিটার ব্যান্ডে 7305 কিলোহার্টজে। ঘোষণাটি শুনলেন। এবারে সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ আমির হোসাইন। সিরিয়া নিয়ে সংশ্লিষ্ট প্রভাবশালী দেশগুলো, বিশেষ করে রাশিয়ার সঙ্গে তুর্কি সরকারের বিরোধ ক্রমেই বাড়ছে। এই বিরোধের কারণ ও পরিণতি সম্পর্কে আজকের দৃষ্টিপাতের প্রথমেই শুনুন আমাদের ভাষ্যকারের একটি প্রতিবেদন, পড়ে শোনাচ্ছেন গাজী আব্দুর রশিদ।
এরদোগান বিরোধী তুর্কি দলগুলো মনে করে সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সেনা উপস্থিতি দেশটির জন্য নানা ধরনের ক্ষতি বয়ে আনছে ও আনবে। বিপুল সংখ্যক তুর্কি সেনার মৃত্যু এরদোগানের রাজনৈতিক মৃত্যু ঘটাতে পারে। সিরিয়ায় রাজনৈতিক ও সামরিক দিক থেকে তুরস্কের সুবিধাজনক অবস্থান না থাকায় এরদোগানের রাজনৈতিক ভবিষ্যৎ বিপদাপন্ন হওয়ার আশঙ্কাই বেশি। অথচ এরদোগান সিরিয়ার ভূ রাজনৈতিক গুরুত্বের কারণে সেখানে তুর্কি সেনা মোতায়েন করে এ অঞ্চলে, বিশেষ করে পূর্ব ভূমধ্য সাগরে, দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তারের ও এ অঞ্চলের প্রধান রাজনৈতিক শক্তি হওয়ার আশা করছেন। এরদোগানের এইসব লক্ষ্য বাস্তবায়ন এখন পর্যন্ত হালে পানি না পাওয়ায় তুর্কি জনগণের দৃষ্টিকে অন্যদিকে সরাতেই রুশ রাষ্ট্রদূতকে তলবের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। কিন্তু তার এ লক্ষ্যও সফল হবে না সামাজিক যোগাযোগ মাধ্যমসহ গণমাধ্যমের ব্যাপক সক্রিয়তার কারণে। সিরিয়া নিয়ে সংশ্লিষ্ট প্রভাবশালী দেশগুলো, বিশেষ করে রাশিয়ার সঙ্গে তুর্কি সরকারের বিরোধ ক্রমেই বাড়ছে। এ প্রেক্ষাপটেই সম্প্রতি আঙ্কারায় রুশ রাষ্ট্রদূতকে তলব করার খবর দিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। সিরিয়ার ইদলিব প্রদেশের পরিস্থিতি শোচনীয় হয় সেখানে উত্তেজনা কমানোর লক্ষ্যে এই পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে তুর্কি পররাষ্ট্র বিভাগ। তুরস্ক ও রাশিয়ার মধ্যে বিরোধ দেখা দেওয়ার প্রেক্ষাপটে এটাই স্পষ্ট মস্কো ও আঙ্কারার মধ্যে সামরিক সহযোগিতা জোরদার এবং তুরস্কের কাছে গুরুত্বপূর্ণ রুশ অস্ত্র বিক্রি সত্ত্বেও এই দুই শক্তি পরস্পরের কৌশলগত মিত্র হতে পারছে না। এ অবস্থায় তুরস্কে এরদোগান সরকার বিরোধী দলগুলো বলছে অতীতে তুর্কি সরকারগুলোর সঙ্গে প্রতিবেশী দেশগুলোর বিরোধ তেমন একটা না থাকলেও এই সরকারের সময়ে তা শতভাগ বেড়েছে। সিরিয়ায় সামরিক হস্তক্ষেপ করায় তুর্কি সেনারা সিরীয়দের কাছে প্রিয় হয়নি, আর এই ব্যর্থতা ঢাকতেই তুর্কি সরকার সিরিয়ায় নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে নানা ধরনের তৎপরতার মাধ্যমে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে দ্রুত সংক্রমণের হটস্পট চিহ্নিত করে সেসব স্থানে লকডাউন ঘোষণার দাবি জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
বাংলাদেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে দ্রুত সংক্রমণের হটস্পট চিহ্নিত করে সেসব স্থানে লকডাউন ঘোষণার দাবি জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট আজ এক জরুরি বিবৃতিতে জানিয়েছেন, করোনা সংক্রমণ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরিধান করা এবং সামাজিক দূরত্ব মেনে চলা এ মুহূর্তে জরুরি। এটি বাস্তবায়নে জনসাধারণকে সচেতন ও উদ্বুদ্ধ করতে আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে প্রয়োজনে কঠোর হতে হবে। স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক চিকিৎসকদের এই সংগঠনটি একই সাথে দাবি করেছেন, নতুন করে লকডাউন কার্যকর করতে গিয়ে দুস্থ এবং নিম্ন আয়ের মানুষেরা যাতে বিপন্ন অবস্থায় না পড়ে এবং সাধারণ মানুষের বেঁচে থাকার ন্যূনতম চাহিদা পূরণের জন্য আপৎকালীন রেশনিং সহ চিকিৎসা সেবা চালু রাখতে হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আজ জানিয়েছেন, আপাতত লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেই, স্বাস্থ্যবিধি মেনে চলার উপরেই জোর দেওয়া হচ্ছে। আজ বুধবার সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে তিনি বলেছেন, সম্প্রতি যারা বিভিন্ন জায়গায় বেড়াতে গেছেন, সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন, তারাই করোনায় বেশি সংক্রমিত হচ্ছেন। গত 21 মার্চ থেকে সারা দেশে সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশকে মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে। সচেতনতা বাড়াতে সারা দেশে পুলিশের ইউনিটগুলো ব্যানার টানিয়েছে, মাইকিং করছে। তাছাড়া রাস্তায় কাউকে মাস্ক ছাড়া দেখলে তার মুখে মাস্ক পরিধান করিয়ে দেওয়া হচ্ছে। সারা দেশে প্রাথমিকভাবে পুলিশের কাছে 10 লক্ষ মাস্ক দেওয়া হয়েছে। অবস্থা ভেদে কোনো কোনো স্থানে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজারও বিতরণ করা হচ্ছে। অপরদিকে রোগ সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাত 8টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে আজ বুধবার দুপুরে নগরীর গোপীবাগে বাংলাদেশ বয়েজ ক্লাব মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র তাপস এ আহ্বান জানান। এ বিষয়ে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তিও প্রচার করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত গত 24 ঘণ্টায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে দেশে আরও 25 জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনায় সংক্রমিত 3,567 জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত দেশে মোট 5,80,808 জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন 8,763 জন আর মোট সুস্থ হয়েছেন 5,27,909 জন।
প্রতিবেদনটি শুনলেন। আর এর সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। এবারে রয়েছে স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আসরের শুরুতে সবাইকে করোনা মহামারীকালে আরও বেশি স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। করোনায় মৃত্যুর পাশাপাশি এ ভাইরাসের পার্শ্ব প্রভাবে আরও নানামুখী সংকট তৈরি হয়েছে মানব জীবনে, আর সেসব সংকটের কারণে মানসিক রোগে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। অনেকে মানসিক সংকট কাটাতে ব্যর্থ হয়ে আত্মহত্যা করছেন। বর্তমানে আত্মহত্যার পরিমাণ বাংলাদেশে অনেক বেড়ে গেছে। আমরা সম্প্রতি দেখলাম আঁচল ফাউন্ডেশনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে আত্মহত্যা করেছেন 14,436 জন। তো শ্রোতা বন্ধুরা, আমরা আজ আত্মহত্যা বিষয় নিয়ে কথা বলব, আর এ বিষয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট মনোরোগ চিকিৎসক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, যে কথা আমি শুরুতেই বলছিলাম, বর্তমানে দেশে আত্মহত্যা প্রবণতা বৃদ্ধি পেয়েছে। আত্মহত্যা মহাপাপ, এ কথা জানার পরও এই যে মানুষ আত্মহত্যা করছেন, এই আত্মহত্যা করা বা এই প্রবণতা বৃদ্ধি পাওয়া, এটা কি রোগ?
ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন। আমরা আমাদের স্টাডিতে গবেষণায় দেখা গেছে আসলে আত্মহত্যা আমরা যে সংখ্যা দেখি তার চেয়ে আরো অনেক বেশি লোক আত্মহত্যা চিন্তা করে, আত্মহত্যা তাদের মাথায় আসে, কিন্তু দলীয় কারণে তারা বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা করে না। তারপরও কিন্তু আপনি যেটা বলছেন এটা কি রোগ, মানুষ তো মনে সুখ আত্মহত্যা করে না, মনের অসুখে আত্মহত্যা করে একটা, তবে এটা হচ্ছে জ্বরের মতন। জ্বর তো শুধু একটা রোগ না, জ্বর হচ্ছে অনেক রোগের একটা উপসর্গ। আত্মহত্যা সেরকমই বিভিন্ন রোগের মানসিক বা আরো কিছু প্রাপগতিতে ব্যাপার আছে, এই সমস্ত কিছুর উপসর্গ হিসাবে সর্বশেষ ফাইনাল অ্যাক্ট হিসাবেই এই আত্মহত্যা ব্যাপারটি চলে আসে। সেই হিসাবে আমরা এটাকে বলবো যে বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে আত্মহত্যা বিষয়টি চলে আসে।
অধ্যাপক তাজুল ইসলাম, অনেকে আত্মহত্যাকে সামাজিক ব্যাধিও বলে থাকেন, একে সামাজিক ব্যাধি বলা যায় কিনা, আপনি কি বলবেন?
এটা আপনাকে চমৎকার প্রশ্ন। আসলে আত্মহত্যার কারণ সম্বন্ধে প্রথমেই যিনি যার কথা নাম করতে হয় এলিয়ট ডাকিন, উনি কিন্তু বিখ্যাত সমাজতাত্ত্বিক এবং উনি আত্মহত্যার কারণের জন্য সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতিকে বেশি বিবেচনা রেখেছেন এবং সেই হিসাবে উনি কিন্তু তিন ধরনের আত্মহত্যার নাম বলেছেন, ইগোইস্টিক, অ্যানোমিক এবং ফ্যাটালিস্টিক এবং অ্যালট্রুইস্টিক। অর্থাৎ সমাজের ভিতরে যখন বিশৃঙ্খলা বা অসন্তুষ্টি দেখা যায়, সমাজের ভিতরে যখন অদৃষ্টবাদিতা দেখা যায়, বাজ্য বা নিয়তির উপর যখন নিয়ন্ত্রণ নাই বলে সমাজে মনে করা হয়, অথবা সামাজিক সমর্থন যদি কম থাকে বা হারিয়ে ফেলছে, এরকম যদি পরিবেশ তৈরি হয় তাহলে আত্মহত্যার প্রবণতা বাড়ে। এটা এটা কিন্তু এমিল ডারউইনের বিখ্যাত 1951 গবেষণার ফলশ্রুতি এবং উনি ওই সামাজিক এবং সাংস্কৃতিক পরিস্থিতিকে এটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন। দারিদ্রতা যেহেতু বেকারত্ব, তারপরে বিভিন্ন মানসিক চাপ যেগুলি আমরা কথা বললাম, হেয় করা বা তারপর মানে তুচ্ছ অপমানিত হওয়ার পর মতন ঘটনা, এই সবগুলোই কিন্তু পারিবারিক এবং সামাজিক ব্যাখ্যাপত্র রয়েছে। সেই জন্যই আত্মহত্যাকে সামাজিক রোগ না বললেও এটাকে সামাজিক প্রপঞ্চ বেশি বলতে হবে, সামাজিক ব্যাখ্যাপট, সাংস্কৃতিক ব্যাখ্যাপটটা খুব গুরুত্বপূর্ণ।
জি, আপনি বলছিলেন এটি সামাজিক ব্যাধি না হলেও সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটের কথা আপনি তুলে ধরলেন, যেসব কারণে মানুষ আত্মহত্যা করে থাকেন। প্রচণ্ড মনস্তাত্ত্বিক চাপ সহ্য করতে না পেরে মানুষ এই পথ বেছে নেন। এমনও বলা হয়ে থাকে দুর্বল চিত্তের মানুষ আত্মহত্যা করে থাকেন, এ কথাটা কি ঠিক?
এই কথাটাও সঠিক নয়, এটাও একটা ভুল ধারণা। মানে অনেকে মনে করে দুর্বল চিত্তের মানুষ এখন করে, স্বার্থপর মানুষরা এরকম করে, খুবই আমাদের সমাজে এই ধারণাগুলিকে অবশ্যই মানে দূর করতে হবে। অত্যন্ত সবল মানুষ, অত্যন্ত দৃঢ়বলা মানুষ এবং অত্যন্ত মানে পরার্থপর মানুষ, অত্যন্ত হৃদয়বান মানুষ, অত্যন্ত সামাজিক দয়াপ্রবস মানুষ, তাদের কিন্তু আত্মহত্যা হতে পারে। মানুষ যখন মানসিক রোগে ভুগি, যেমন আমরা কথা বলেছিলাম ডিপ্রেশন, আমরা বলেছিলাম যে বিভিন্ন মুড ডিসঅর্ডারে ভোগা অথবা অন্যান্য উদ্বেগ জাতীয় রোগে ভোগা অথবা আরো কোনো রোগী ভুগের কারণে তার মনস্তত্ত্বের ভিতরে বড় ধরনের ক্ষত সৃষ্টি হওয়া বা সেখানে অনেক রকমের দীর্ঘাসন তৈরি করা, তখন কিন্তু আত্মহত্যা হতে পারে। যে বিভিন্ন কারণে হয়তো সেটা মানসিক রোগ হতে পারে, মানসিক সমস্যা হতে পারে অথবা মনোসামাজিক সমস্যা হতে পারে, বা যেটাকে আমরা বায়োসাইকো সোশ্যাল আসপেক্ট থেকে বলতে পারি। এই সমস্ত কারণেই অনেক ক্ষেত্রে যখন মনের উপর বড় ধরনের একটা ভাঙন সৃষ্টি করে, যখন পৃথিবীটাকে জগৎটাকে তার কাছে বারবহ এবং অসহনীয় মনে হয়। যখন তার কাছে আশার আলো না থাকে, সর্বশেষ ভবিষ্যতে তার কাছে অন্ধকার মনে হয়, ভবিষ্যতের আর কোনো আশা নাই, বা এটা এই পরিস্থিতিকে উত্তে উঠার বা সমাধান করার কোনো সম্ভাবনা যখন সে দেখে না, তখনই কিন্তু তারা আত্মহত্যার পথ বেছে নেয়। অতএব যারা বাহির থেকে বলে মনে করেন যে স্বার্থপর লোকেরা বা দুর্বল মনের লোকেরা এটা করে, তারা ভুল করতেছেন। যে কোনো সময় যারা বলতেছেন তারাও যদি সেরকম পরিস্থিতির মধ্যে পড়ে, সেরকম মনসমস্যায় বা আবেগীয় সমস্যায় ভিতরে যায়, তাহলে কিন্তু তারা যত সবল থাকুক না কেন, তারাও কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে পারে। অতএব এই কথাটা ভুল যে দুর্বল মনা মানুষ আত্মহত্যা করে।
তো শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য কথার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি। আত্মহত্যার আরও কারণ নিয়ে আগামী আসরে আমরা কথা বলব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নশীল হবেন, এই প্রত্যাশা রেখে আজকের আসর গুটিয়ে নিচ্ছি। আগামী আসরেও আমাদের সঙ্গে থাকবেন বলে আশা করছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 24 মার্চ বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। প্রৌঢ়পত্রে প্রধানমন্ত্রীর বাণী ও সই জালিয়াতি কালের কণ্ঠ। সরকারি মজুদ তলানিতে চাল আমদানিতে ভাটা, যুগান্তর ইত্তেফাকের শিরোনাম। ইয়াবার নিরাপদ রুট উপকূলীয় নৌপথ। মতামত, কূটনীতিতে সাফল্যের সঙ্গে আছে হতাশাও প্রথম আলো। আমাদের কেউ গণতন্ত্র এনে দেবে না, দাবি মির্জা ফখরুলের মানব জমিন। বিয়ানীবাজার সীমান্তে 200 বছরের মসজিদ পুনর্নির্মাণে বিএসএফ এর বাধা, বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। ভোটে আপনাকে দরজা দেখিয়ে দেবে রাজ্যবাসী, মমতা কে মোদি, আনন্দবাজার পত্রিকা। এদিকে বহিরাগত গুন্ডারা বাংলায় আসছে, আক্রমণ মমতার, সংবাদ প্রতিদিন। বাংলাকে বেঁচে দেবে বিজেপি, পদ্ম থেকে ঘাস ফুলে যোগ দিয়েই আক্রমণ স্বরাজ ঘোষের, আজকালের শিরোনাম। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘুদের উপর কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনাকে বিদেশি ষড়যন্ত্র বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। আপনার পর্যবেক্ষণ কি?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য আসলে পর্যালোচনার দাবি রাখে, এবং আমি মনে করি যে সরকারের শীর্ষ পর্যায় থেকে অবশ্যই বিশেষ গুরুত্ব দিয়ে দেখা দরকার। কারণ তিনি একটি গুরুতর অভিযোগ করেছেন যে বাংলাদেশের ভেতরে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ঘটনা ঘটেছে সম্প্রতি, সেই ঘটনায় বিদেশি ইন্ধন রয়েছে বা বিদেশি ষড়যন্ত্র রয়েছে। তো দেশের ভেতরে যখন বিদেশি ষড়যন্ত্র বাস্তবায়ন হয়, তখন দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা থেকে শুরু করে সামগ্রিক শৃঙ্খলা ভেঙে পড়তে বাধ্য, সেক্ষেত্রে দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমি মনে করি যে সরকারের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা উচিত। কিন্তু যে আলোচনার পাশাপাশি করতে হবে সেটি হচ্ছে এই যে আমরা কিন্তু এর আগেও শুনেছি বা দেখেছি এই ধরনের কোনো ঘটনা ঘটলে সাধারণত ষড়যন্ত্র নিয়ে কথা বলা হয়, যাকে বাংলাদেশে অনেকটা ষড়যন্ত্র তত্ত্ব নাম দেওয়া হয়েছে। এখন আওয়ামী লীগ ক্ষমতায় তারা ষড়যন্ত্র খুঁজে, বিএনপি ক্ষমতায় থাকতে বিএনপিও ষড়যন্ত্র খুঁজত। কিন্তু এই ধরনের ঘটনা ঘটে গেল, সেটা প্রতিরোধ করা গেল না আগে, সেটি সরকারের কিন্তু এক ধরনের ব্যর্থতা। পাশাপাশি এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার পরে তার সুষ্ঠু এবং ন্যায্য বিচার হওয়া দরকার, সেটি কিন্তু খুবই জরুরি। সেটি যদি করা না যায় তাহলেই যতদূর বুঝি যে ষড়যন্ত্র তত্ত্ব কিন্তু সামনে আসে। সেক্ষেত্রে ওবায়দুল কাদেরের বক্তব্য যেমন সরকারের শীর্ষ মহল থেকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা দরকার, তেমনি এই ধরনের ঘটনা কেন ঘটছে বা ঘটলো তাও খতিয়ে দেখা দরকার।
ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সৌদি আরব, আবার ইয়েমেনের উপর হামলার খবরও পাওয়া যাচ্ছে। প্রশ্ন হচ্ছে সৌদি আরব কেন হঠাৎ করে যুদ্ধবিরতির প্রস্তাব দিল?
জি, ইয়েমেনে সৌদি আরব যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব কেন দিয়েছে এটি নিশ্চয়ই সবার আগের প্রশ্ন। অর্থাৎ যখন সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হলো যে আমরা যুদ্ধবিরতি করতে চাই, আমরা বিমানবন্দর খুলে দেব, সমুদ্র বন্দর খুলে দেব, আকাশপথ খুলে দেব, সমস্ত অবরোধ তুলে নেব, হামলা বন্ধ করব ইত্যাদি ইত্যাদি, সবার আগে এই প্রশ্ন আসে যে কেন তারা বন্ধ করতে চায়। আমি ব্যক্তিগতভাবে বলে আসছি বা লিখে এসেছি যে ইয়েমেনে সৌদি আরব চোরাবালিতে আটকে গেছে এবং আটকে যাবে, কারণ তারা যে লক্ষ্য নিয়ে যে মিশন নিয়ে ইয়েমেনে হামলা চালিয়েছিল তার একটিও এখন পর্যন্ত অর্জিত হয়নি। পাশাপাশি হুতিদের প্রবল প্রতিরোধের মুখে পড়েছে সৌদি আরব, হুতিদের ড্রোন হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা এখন একেবারে প্রচণ্ডভাবে প্রশ্নের মুখে পড়েছে, এবং সৌদি আরবের প্রাণবায়ু যে আরামকোর ভেতরে সেই আরাম কিন্তু দফায় দফায় হামলা শিকার হয়েছে হুতিদের দ্বারা। সেক্ষেত্রে সৌদি আরব নিজেকে মোটেই আর নিরাপদ ভাবতে পারছে না। এই সমস্ত বিষয় লক্ষ্য করে আমি মনে করি যে সৌদি আরব ইয়েমেনে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে থাকতে পারে।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। ভোটে আপনাকে দরজা দেখিয়ে দেবে রাজ্যবাসী, দুয়ারে সরকার নিয়ে মমতাকে কটাক্ষ মোদীর, আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে লেখা হয়েছে। ভোটের আগে ব্যাপক সাড়া ফেলেছিল রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচি, সেই কর্মসূচিকেই এবার নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাঁথির সভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তার তোপ, মানুষের প্রয়োজনে আপনাকে পাশে পাওয়া যায় না, আর ভোটের সময় দুয়ারে সরকার করছেন, মানুষই মমতাকে দরজা দেখিয়ে দেবে বলে কটাক্ষ করেছেন তিনি। মোদী আরো বলেছেন, নন্দীগ্রাম আপনাকে অনেক দিয়েছে, তাকে অপমান করছেন কি? মমতাকে এভাবে খোঁচা দিলেন মোদী। তিনি স্লোগান দিলেন, বাংলায় দরকার বিজেপির সরকার। অন্যদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় মোদীকে তোপ দেখে বললেন, মোদীর মতো এত বড় মিথ্যেবাদী দেখেনি। মমতা আরো বলেন, বহিরাগত গুন্ডারা বাংলায় আসছেন, আর সংবাদ প্রতিদিন লিখেছে রাতে টাকা বিলি হচ্ছে, ধরিয়ে দিতে পারলে চাকরি মিলবে, প্রতিশ্রুতি দিয়ে বিরোধীদের নিশানা করলেন মমতা। আজকালের অন্য একটি খবরে লেখা হয়েছে, বাংলাকে বেঁচে দেবে বিজেপি, পদ্ম থেকে ঘাসফুলে যোগ দিয়েই আক্রমণ স্বরাজ ঘোষের। কলকাতার কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে হিন্দির ব্যবহার বাধ্যতামূলক, মোদী সরকার বিতর্ক তুঙ্গে, আজকালের শিরোনামের খবরে লেখা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে যে তারা আঞ্চলিক ভাষা সংস্কৃতিকে হিন্দি দিয়ে গ্রাস করতে চাইছে, হিন্দি আগ্রাসন চালাচ্ছে, এমনকি নতুন শিক্ষানীতির বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে বিভিন্ন রাজ্যের সরকার। এবার কলকাতার এক কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে যা ঘটল তারপর সেই অভিযোগই আরও জোরালো হল। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কালটিভেশন অব সায়েন্সে একটি নির্দেশিকা জারি হল, তাতে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের অফিসিয়াল কাজে হিন্দিকেই অগ্রাধিকার দিতে হবে। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি সোহেল আহমেদ।
আজকের আসরে আমরা সূরা জুখরুফের 63 থেকে 69 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর শুনব। প্রথমেই এই সূরার 63 ও 64 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون إن الله هو ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم।
আর ঈসা যখন সুস্পষ্ট নিদর্শন সহ এল তখন সে বলল, আমি তো তোমাদের জন্য প্রজ্ঞা এনেছি এবং তোমরা যেসব বিষয়ে মতভেদ করছ তা সুস্পষ্ট করে দেওয়ার জন্য এসেছি। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। নিঃসন্দেহে আল্লাহ আমার রব এবং তোমাদেরও রব, অতএব তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ।
গত আসরে আমরা হযরত ঈসা আলাইহিসসালাম সম্পর্কে খ্রিস্টানদের অন্যায় দৃষ্টিভঙ্গি তুলে ধরেছিলাম, যেখানে তারা আল্লাহর এই নবীকে তাঁর সন্তান গণ্য করে তার উপাসনা করত। এই দুই আয়াতে খ্রিস্টানদের সে দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে হযরত ঈসা আলাইহিসসালামের দাওয়াতের বাণী তুলে ধরে বলা হচ্ছে, অন্য অনেক নবীর মতো হযরত ঈসা ও জনগণের সামনে কিছু মুজেজা বা অলৌকিক নিদর্শন তুলে ধরে নিজের নবুয়াতের সত্যতা প্রমাণ করেন। তিনি প্রজ্ঞাপূর্ণ বক্তব্য দিয়ে মানুষকে দিনের পথে দাওয়াত দেন, অর্থাৎ তিনি সত্যের বাণী যুক্তি দিয়ে বর্ণনা করেন যাতে সবাই বুঝতে ও গ্রহণ করতে পারে এবং সব ধরনের পথভ্রষ্টতা থেকে রক্ষা পায়।
স্বাভাবিকভাবেই মানুষ যেসব বিষয়ে মতভেদ করে তা দূর করে বিবাদ মিটিয়ে ফেলার মতো সিদ্ধান্ত প্রজ্ঞার মাধ্যমে দেয়া সম্ভব। মানুষ যাতে হযরত ঈসা আলাইহিসসালামকে উপাস্য হিসেবে প্রচার করতে না পারে সেজন্য তিনি নিজেই বিষয়টি সুস্পষ্ট করে দেন। আল্লাহর এই নবী বলেন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের এবং আমার উভয়েরই পালনকর্তা। তিনি এই বক্তব্যের মাধ্যমে কথা সুস্পষ্ট করে দেন যে তোমাদের সঙ্গে আমার কোনো পার্থক্য নেই এবং আমাদের পালনকর্তা অভিন্ন। কাজে তোমরা একমাত্র তারই ইবাদত করো, কারণ তিনি ছাড়া আর কেউ মাবুদ হওয়ার যোগ্য নয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, নবী রাসূলগণ প্রজ্ঞা ও স্পষ্ট নিদর্শন সহ মানুষকে সত্যের পথে আহ্বান জানাতেন যাতে মানুষ সব কিছু দেখে এবং বুঝে শুনে আল্লাহর উপর ইমান আনে। দুই, ধর্মীয় ও সামাজিক মত পার্থক্য নিরসনের সবচেয়ে উত্তম পন্থা হচ্ছে নবী রাসূলগণের শিক্ষা।
এবারে এই সূরার 65 থেকে 67 নম্বর আয়াতের দিকে দৃষ্টি দেব। দেখা যাক এই তিন আয়াতে আল্লাহ পাক কি বলেছেন।
فاختلف الأحزاب من بينهم فويل للذين ظلموا من عذاب يوم أليم هل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة وهم لا يشعرون الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين
কিন্তু তাদের মধ্যকার কতগুলো দল মতভেদ করেছিল, সুতরাং যারা জুলুম করেছে তাদের জন্য যন্ত্রণাদায়ক দিনের আজাবের দুর্ভোগ। তারা কি তাদের উপর অকস্মাৎ কিয়ামত এসে পড়ার অপেক্ষা করছে যা তারা টেরও পাবে না? সেদিন বন্ধুরা হয়ে যাবে পরস্পরের শত্রু, তবে তারা নয় যারা মুত্তাকি।
হযরত ঈসা আলাইহিসসালাম বনী ইসরায়েল জাতির জন্য রাসুল হিসেবে প্রেরিত হয়েছিলেন, কিন্তু তাদের একদল আল্লাহর এই নবীকে মিথ্যাবাদী আখ্যায়িত করে তাঁর রিসালাত প্রত্যাখ্যান করে, আরেক দল তাঁকে নিয়ে বাড়াবাড়ি করে এবং তাঁকে নবীর চেয়ে ঊর্ধ্বে উঠিয়ে আল্লাহর স্থানে বসিয়ে দেয়। তারা ভাবতে থাকে হযরত ঈসা হচ্ছেন এমন একজন খোদা যিনি আসমান থেকে অবতীর্ণ হয়েছেন এবং মানুষের রূপ ধারণ করেছেন। আবার কেউ কেউ তাঁকে তিন খোদার একজন বলে ঘোষণা করতে থাকে। শেষ পর্যন্ত তৃতীয় দৃষ্টিভঙ্গির অধিকারী দলই সংখ্যায় ভারী হয় এবং তারা ত্রিত্ববাদ প্রচার করে, যা বর্তমানে খ্রিস্টানদের মৌলিক ধর্মবিশ্বাস।
এমন সময় বনী ইসরায়েল জাতি এই বাড়াবাড়ি ও ছাড়াছাড়ি করতে থাকে যখন হযরত ঈসা আলাইহিসসালাম নিজেকে আল্লাহর বান্দা হিসেবে তুলে ধরেন এবং জনগণকে একমাত্র আল্লাহর ইবাদত করার আহ্বান জানান। এ কারণে পরের আয়াতে বলা হচ্ছে, যারা জুলুম করেছে ও সরল পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের জন্য রয়েছে মহা দুর্ভোগ। তারা নবুয়াতের মর্যাদার প্রতি জুলুম করেছে এবং কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপর আল্লাহ প্রশ্ন করছেন, তারা রাসূলের প্রতি এ ধরনের মিথ্যা আরোপ করে কি পেতে চায়? তারা কি কিয়ামত দিবস ছাড়া আর কিছুর আশা করছে যা হঠাৎ করে তাদেরকে পাকড়াও করবে?
এই আয়াত থেকে স্পষ্ট হয়ে যায় যে কিয়ামতের ভয়ঙ্কর দিবসের দুটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে। একটি হচ্ছে তা হঠাৎ করে এসে যাবে এবং দ্বিতীয়ত মানুষ সে দিবস দেখতে পেয়ে হতচকিত হয়ে যাবে এবং সেজন্যে তাদের কোনো প্রস্তুতি থাকবে না। পরের আয়াতে কিয়ামতের আরও বৈশিষ্ট্য তুলে ধরে বলা হচ্ছে, সেদিন ধর্মীয় কারণ ছাড়া অন্য কারণগুলোতে সৃষ্ট বন্ধন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জুলুম, ফ্যাসাদ ও গোনার পথে যেসব বন্ধুত্ব তৈরি হয়েছে সেসব বন্ধু পরস্পরের শত্রু হয়ে যাবে। পক্ষান্তরে যারা পৃথিবীতে আল্লাহকে ভালোবেসে ঐশী মূল্যবোধগুলোকে রক্ষা করার লক্ষ্যে বন্ধুত্ব স্থাপন করেছে, কিয়ামতের দিন তাদের বন্ধুত্ব অটল থাকবে।
এই তিন আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, কিয়ামত এসে যাবে হঠাৎ করে, সেদিনের দিনক্ষণ এক আল্লাহ ছাড়া আর কারো জানা নেই, এমনকি নবী রাসূলগণও এ সম্পর্কে জ্ঞান রাখেন না। দুই, আখিরাতকে সামনে রেখে যদি দুনিয়ায় বন্ধুত্ব স্থাপিত না হয় তাহলে সে বন্ধুত্ব কিয়ামতের দিন শত্রুতায় পর্যবসিত হবে।
এবারে এই সুরার 68 ও 69 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন।
হে আমার বান্দাগণ, আজ তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না, যারা আমার আয়াতসমূহে বিশ্বাস স্থাপন করেছিল এবং যারা ছিলে আত্মসমর্পণকারী মুসলিম।
পার্থিব জগতে মুত্তাকি বা পরহেজগার ব্যক্তিরা বিশ্বাসগত দিক দিয়ে শক্ত ও কঠিন ইমানের অধিকারী এবং ইবাদতের দিক দিয়েও তারা আল্লাহ তাআলার আদেশ নিষেধের সামনে সম্পূর্ণ আত্মসমর্পণকারী। আল্লাহর আয়াতসমূহের সত্যতার ব্যাপারে তাদের অন্তরে যেমন বিন্দুমাত্র সংশয় নেই, তেমনি তারা অন্তরের কামনা বাসনার কাছেও অসহায়ভাবে আত্মসমর্পণ করেন না। এ ধরনের মানুষের প্রতি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রদান করে বলা হচ্ছে, কিয়ামতের দিন তোমরা থাকবে ভয় ও শঙ্কার ঊর্ধ্বে। অতীত সম্পর্কে যেমন তোমাদেরকে চিন্তিত হতে হবে না, তেমনি ভবিষ্যৎ নিয়েও থাকবে না কোনো উদ্বেগ।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, প্রকৃত শান্তি পেতে চাইলে এবং কিয়ামতের ভয়ঙ্কর দিবসে ভয় ও শঙ্কা থেকে বেঁচে থাকতে চাইলে আল্লাহ তাআলার বন্দেগি করতে হবে এবং তাঁর নির্দেশের সামনে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে। দুই, শুধুমাত্র ঈমান যথেষ্ট নয়, আমলও করতে হবে এবং তা হতে হবে আল্লাহর নির্দেশ অনুযায়ী। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
এবার এই বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মার্কিন সিদ্ধান্তের জন্য এক মিনিটও বসে থাকবে না ইরান, বলেছেন প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। ভুলে নিজের গোপন খাঁটিগুলোর তথ্য প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী, পরে ভুল স্বীকার করে বিবৃতি প্রকাশ। ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরের বিরুদ্ধে বিক্ষোভে বিএনপির ইন্ধন রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী, এবং নরেন্দ্র মোদীকে নিজের দেখা সবচেয়ে বড় মিথ্যাবাদী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা, বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।